জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? যাবে না। জাকাতের টাকা, জাকাত আদায় হতে হলে জাকাতের টাকা নিঃশর্ত ভাবে কোন গরিবকে মালিক বানাই দেওয়া জরুরি, নিঃশর্ত ভাবে, শর্ত লাগানো যাবে না, নিঃশর্ত ভাবে তাকে মালিক বানাই দিতে হবে, আপনার কোন মালিকানা থাকবে না। তো মসজিদে দিলে গরিবকে দেওয়া হলো কিভাবে? মসজিদ কি গরিব নাকি? মসজিদ তো আল্লাহর ঘর। এখানে জাকাত ফেতরা ছাড়া, জাকাত ফেতরা মান্নত এইগুলো ছাড়া অন্য হালাল টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে। কোন অবস্থায় জাকাতের টাকা মসজিদও বানানো যাবে না, মাদ্রাসাও বানানো যাবে না, এতিমখানাও, জাকাতের টাকা দিয়ে এতিমখানাও বানানো যাবে না। এ ভাই ছবি নেবেন না, অপারগতা ছাড়া ছবি নেওয়া হারাম, শরিয়াতে ছবিকে হারাম করে দিছে। আর যখন আপনি অপারগ হবেন তখন আপনার জন্য জায়েজ করে দিবে, তখন আপনি পাসপোর্ট করবেন, তো ছবি ছাড়া পাসপোর্ট হবে? তখন জায়েজ করে দিবে। আপনি হজে যাবেন তো ভিসা করতে হবে, ভিসা করতে ছবি লাগবে না? অপারগতা যখন আসবে, আপনি জাতীয় পরিচয় পত্র করবেন তো ছবি লাগবে না? এরকম যখন অপারগ হবেন তখন ছবি দেওয়া উঠানো জায়েজ। ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন ছবি লাগবে, কিন্তু যখন অপারগ হবেন না তখন কোন প্রাণীর ছবি তুলবেন না, হারাম। হাসরের ময়দানে আসছে, তাকে হাসরের ময়দানে বাধ্য করা হবে, তুমি যে ছবি তুলছো এটা মধ্যে জান দাও, প্রাণের ছবি তুলছো এটা মধ্যে জান দাও, তো জান কেমনে দিবে? এই জন্য হাউস করে বিনা প্রয়োজনে কোন ছবি তুলবেন না। এটা ওয়াজ মাহফিল, এটা হেদায়তের মাহফিল, এটা হেদায়তের মাহফিল না? যদি এখানে কোন গুনার কাজ করা হয় তাহলে হেদায়ত আসবে, আল্লাহ খুশি হবে? হেদায়তের মাহফিলে যদি আল্লাহর নাফরমানি করা হয় তো হেদায়ত আসবে এবং আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এই জন্য কোন সময় এই ধরনের মাহফিলের ছবি নেবেন না। রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে কিনা? ডায়াবেটিক রোগীরা যে ইনসুলিন নেয়, তো প্রশ্ন আসছে রোজা রেখে এটা নেওয়া যাবে কিনা? যে কোনো ইনজেকশন নেওয়া যাবে, এটা তো একটা ইনজেকশন, এটা একটা কি ইনজেকশন, এতে রোজা রেখে নেওয়া যাবে?
রোজা ভঙ্গের শর্তের মধ্যে এটা নাই।
হ্যাঁ, রোজা ভঙ্গের যে শর্ত গুলো লেখে তার মধ্যে এটা লেখা লেখে না, কেউ
স্টমাকে যেতে হবে খাবারটা
না, স্টমাকে এটাও যায়, কিন্তু রোজা ভাঙে হল স্বাভাবিক রাস্তা দিয়ে গেলে, অর্থাৎ এই যে নাকের রাস্তা, মুখের রাস্তা, এইসব রাস্তা দিয়ে গেলে ভাঙবে। আর যদি সেরা দিয়ে দেয় স্বাভাবিক রাস্তা না, নার্ভ দিয়ে দেয়, চোখের সুরমা দিলেও কিন্তু গলায় দেয়, কিন্তু এতে রোজার কিছু হয় না, কারণ চোখের সাথে গলার স্বাভাবিক রাস্তা নেই, নার্ভ দিয়ে ওই সুরমাটা কিন্তু চলে যায়। তো কোন কিছু স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে গেলে রোজা ভাঙে, তো ইঞ্জেকশন নিলে স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে যায় না, এই জন্য রোজা ভাঙবে না। কি অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া যাবে? চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কে? যে ব্যক্তি কোন অবস্থায় জমিনে বসে নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি কোন অবস্থায় জমিনে বসে আত্মায় তো সুরত বসতে পারে না, আসন দিয়েও পারে না, পাও লম্বা করেও পারে না, পাও বাঁকা করেও পারে না, কোন অবস্থাতে সে জমিনে বসতে পারে না, বসলে সমস্যা বেড়ে দেয়, রোগ বেড়ে দেয়, কষ্ট বেড়ে দেয়। শুধু এই ধরনের ব্যক্তির জন্য চেয়ারে নামাজ পড়া শরীয়তে বৈধ, যে কোনো ভাবেই জমিনে বসতে পারে না, বসলে রোগ ব্যাধি বেড়ে যায়, জমিনে বসলে রোগ ব্যাধি বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, তার জন্য বৈধ, সবার জন্য বৈধ না।
আপনারা কথা বললে শুনবেন কিভাবে? একদম
মহিলাদের মসজিদে নামাজ পড়ার হুকুম কি? মহিলাদের ইসলামের শুরু জামানায় মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল, যেহেতু তখন পুরুষরাই সব মশলা জানত না, পুরুষরাই সব মশলা জানত না, নিত্য নতুন হুকুম আকাম আসত, ওইগুলো পুরুষরাও শিখত মহিলারাও শিখত। কিন্তু নবীজি হায়াতের শেষের দিকে মহিলাদেরকে আসা নিষেধ করে দিচ্ছেন। উম্মে হুমায়েদ একজন মহিলা, তার থেকে হাদিস আসছে, নিষেধ হওয়ার পরে তিনি আসছিলেন রসুলের দরবারে, এসে বলেন, হুজুর আমার মনের একান্ত বাসনা আমি আপনার পিছনে নামাজ পড়ব। নবীজি বললেন, আমি জানি তুমি আমাকে অনেক মহব্বত করো, আমার পিছনে নামাজ পড়তে চাও, সব ঠিক আছে, কিন্তু শুনে রাখো, এখন থেকে আল্লাহর বিধান হলো তুমি আমার পিছনে নামাজ পড়লে যে সওয়াব হবে, এর থেকে ঘরের অন্দর মহলে পড়লে এর থেকে বেশি সওয়াব হবে। কিন্তু আমার পিছনে তোমার আসার দরকার নেই, দরকার কি সওয়াব দরকার না অন্য কিছু দরকার? সওয়াব তো বেশি কোথায়? ঘরের অন্দর মহলে। হুজুরের হায়াতের শেষের দিকে মহিলাদের মসজিদে আসা নিষেধ হয়ে গেছে। এখন ওয়াজ শুনতে আসছে, এটা কোনো অসুবিধা নেই, এটা আসতে পারে, কিন্তু পাঁচ বক্ত নামাজে তারা আসবে না, জুমাতে তারা আসবে না, ঈদে তারা আসবে না, তারাবিতেও আসবে না। চার খলিফার জামানায় আলাদা লোক নিয়োগ করে রাখা হয়েছিল, চার খলিফার, খোলাফায় রাশিদিন, এই হামেশা ওয়াজ করে গেছে, খোলাফায় রাশিদিন সুন্নত মানতে হবে, ওই আমলে আলাদা লোক নিয়োগ করা হয়েছিল, কোন মহিলাকে মসজিদের দিকে আসতে দেখলে এই ছোট ছোট পাথরের টুকরা রাখা থাকতো, এটা দিয়ে তাদেরকে ভাগাই দিবে, আসতে দিবে। চারও খলিফা একমত, এমনকি মহিলারা মা আয়েশা সিদ্দিকার দরবারে গেছিল, আমরা মসজিদে দেখতে চাই, আপনি খলিফা ওমরকে বলে দেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, বর্তমান তোমাদের যে অবস্থা, এই অবস্থায় মসজিদে যাওয়ার কোন অবকাশ নেই, স্বয়ং নবী আলাইহিস সালাম যদি দেখতেন এই অবস্থা, তিনিও কঠোর ভাবে, এমনি তো মানা করে গেছেন, আরো কঠোর ভাবে মানা করে দিতেন, এমনি তো তিনি নিষেধ করে গেছেন, তোমাদের আসার দরকার নেই, মসলা মাসাল জানা হয়ে গেছে, এখন আর আসার দরকার নেই। এই জন্য চার খলিফার আমলে নিষেধ হয়ে গেছে, এখন চারও মাঝাবে এটা মাকরু তাহরিমা, মহিলাদের জন্য পুরুষদের জামাতে, যে কোনো জামাতে আসা মাকরু তাহরিমা, হারামের এক ডিগ্রি কম। এই জন্য তারা ঘরের অন্দর মহলে পড়বে, এবং আজানের সাথে সাথে তারা আমাদের জামাতে দেরি করবে না, আজানের সাথে সাথে পড়ে দেবে, তারা ঘরের মধ্যে পড়বে, আজানের সাথে সাথে পড়বে, কোন জায়গা দিয়ে আমরা দলিল দিব না। কেন? কোন জায়গাকে শরিয়াত দলিল বলে নাই, কাবা শরীফকে দলিল বলে নাই, মসজিদে নববীকে দলিল বলে নাই। তো কাবা শরীফ যখন দলিল না, তো বাইতুল মোকাররম দলিল হবে? হ্যাঁ, এটা হল হকারদার মসজিদ, এই হকারদার মসজিদ দলিল হবে? কোশ্চিন কালেও না। কোরআন হাদিস তালাস করেন, ফতোয়া আনেন। আমি একজন মুফতি বলতেছি, আমি 42 বছর কোরআন হাদিস পড়াইতেছি, আমি বুখারি শরীফ পড়াই, আমি ফতোয়া দেই, আমি ফতোয়া দিলাম, আপনি কোন মাসা থেকে ফতোয়া নিয়ে আসেন? কোন অক্তে মহিলাদের আসার অনুমতি আছে কিনা? কোন অক্তে অনুমতি নেই। ওই যারা আজাদ খেয়ালের নিজের বিবেক দিয়ে চলে তারা আসে, তারা মক্কা মদিনা দেখে আসলাম, আর মক্কা মদিনা কি দলিল? আর সেখানে তো মূলত যায় তওয়াফ করার জন্য, আর যদি জামাত দাঁড়ায় যায় তো তাদেরও পড়তে হয় জামাত। মক্কা মদিনা মহিলারা মসজিদে যায় কি জন্য? মদিনা যায় রওজা জিয়ারত করতে, মসজিদে কেন যায়? রওজা জিয়ারত করতে। আর মক্কায় কেন যায়? তওয়াফ করতে বা সাই করতে। তখন যদি নামাজের টাইম হয়ে যায় তো নামাজটাও পড়ে নেয়, আলাদা জায়গা আছে ওদের, কিন্তু পাঁচ বক্ত তারা যাবে না। তাদের ব্যাপারে মশলা হলো, তুমি যখন মক্কা মদিনায় পৌঁছে গেছো, এখন তোমার ঘরের নামাজ বাইতুল্লাহ শরীফের নামাজ থেকে বেশি সব। কোন মহিলা হজ বা উমরার জন্য যখন মক্কা শরীফ পৌঁছে গেল, তখন তার ঘরের নামাজ বাইতুল্লাহ নামাজ থেকে বেশি সব। বাইতুল্লাহ হয় 1 লাখ টাকাতে সব, আর ঘরে পড়লে হবে 1 লাখ থেকে বেশি সব। কাজেই আমরা যেন বেশি জজবা না দেখাই, যেখানে সাহাবাদের বিবিরা মসজিদে যায় নাই, তাদেরকে নিষেধ করা হয়েছিল আমাদের বিবে নাকি সাহাবাদের বিবে থেকে পাক নাকি। এখন যত অঘটন ঘটতেছে এই বিভিন্ন যোগাযোগের কারণে, আজকাল যে সাথে নেট বেরোয়েছে, নেটের যুগ, বিভিন্ন অঘটন ঘটতেছে, মারাত্মক মারাত্মক অঘটন ঘটতেছে, কয়েকটা ছেলে ফেলে রেখে চলে যেতেছে। এই যুগে, এই ফেতনার যুগে মহিলাদের যত বেশি বাড়ির থেকে বের না হয়ে পারে তাদের জন্য ভালো। এখন তো জরুরত, তখন বের হবে, তখন পর্দা করে বের হবে, তা না হলে তারা ঘরের অন্তরালে থেকে ইবাদত বন্দী করবে, তেলাওয়াত করবে, বাচ্চাদেরকে গড়বে, কিন্তু নামাজ ঘরে পড়বে। লিখে পাঠান, মুখে মুখ বলেন
না,
দাড়ি এক মুষ্টির কম যদি কোন ইমাম রাখে তার পিছনে নামাজের একতেদার হুকুম কি? তার পিছনে নামাজের একতেদা জায়েজ নেই। যাদের দাড়ি বড় হয় তাদের দাড়ি তো রাখতেই হবে, এবং সেটা এক মুষ্টি মানে চার আঙ্গুল। আমার দিক চান চার আঙ্গুল দেখতেছেন? হ্যাঁ, চার আঙ্গুল। যাদের দাড়ি বড় হয় দাড়ি রাখা একটা ওয়াজিব, এবং সেটা চার আঙ্গুল বড় হইতে দেওয়া আর একটা ওয়াজিব। কটা ওয়াজিব? দুটো ওয়াজিব। এই থুতনির নিচে লাগান, থুতনির নিচে, ঠোঁটের নিচে না, থুতনির নিচে। এবং যার আঙ্গুল, যার চেহারা তার আঙ্গুল, নাপিতের আঙ্গুল দিয়ে মাপবেন না, নাপিতের আঙ্গুল চিকন চিকন হইতে পারে, আপনার আঙ্গুল দিয়ে মাপ দিবেন। দাড়ি রাখা ওয়াজিব, এবং সেটা এক মুষ্টি হইতে দেখা একটা ওয়াজিব। কাটাও হারাম, এবং এক মুষ্টি থেকে খাটো করাও হারাম, হারাম কিন্তু একদম, কোন মকরো টকরো না। কাজে এই ধরনের ইমামের পিছনে একতেদা করা জায়েজ নেই। এমনকি কোন মুয়াজ্জিন যদি এক মুষ্টি ছোট করে তাকে দিয়ে আজান দেওয়ানো, মুয়াজ্জিন হিসেবে তাকে রাখা, এটাও জায়েজ নেই, জায়েজ নেই। জুমার নামাজে সালাম ফেরানোর পর খতিব সাহেব মুনাজাত শুরু করলে মাইকে জোরে জোর আওয়াজে দোয়া চলার সময় কিছু মুসল্লি সুন্নত নামাজ শুরু করেন, তাদের এভাবে নামাজ পড়া কি ঠিক? দোয়া তার এত লম্বা হয় না, জুমার পরে দোয়া হয় তো দুই তিন মিনিটের ব্যাপার। এই দুই তিন মিনিট অন্তত আপনাদের উচিত সুন্নত শুরু না করা, সুন্নত শুরু না করা, দোয়াতে শরিক হওয়া। রইল কেউ এক রাকাত পায় নাই, সে তো উঠবেই পড়ার জন্য। এই জন্য ইমাম বা খতিব যে হবে তারও দায়িত্ব যে মোনাজাতটা হয়তো মনে মনে করবে অথবা ছোট আওয়াজে করবে, মনে মনে করবে অথবা ছোট আওয়াজে করবে, যাতে পিছনে যদি কারো রাকাত ছুটে থাকে তার নামাজ পড়তে কোনো সমস্যা না হয়। নামাজের পরে মোনাজাত করা কতটুকু শরিয়াত ভিত্তিক? চারো মাজহাবে মুস্তাহাব, চারো মাজহাবে মোনাজাত করা কি নামাজের অংশ না? মোনাজাত নামাজের অংশ না, এবং মোনাজাতের মধ্যে ইমামের একতেদা করা জরুরি না। সালাম ফেরানোর সাথে সাথে একতেদা শেষ, সালাম ফেরানোর সাথে সাথে একতেদা শেষ। মনে চায় তো শরীক হন, মনে না চায় বা টাইম না থাকে চলে যান। মোনাজাতের মধ্যে একতেদা নেই, সালামের সাথে সাথে একতেদা শেষ। ইমাম এক মিনিট মোনাজাত করছে, আপনি পাঁচ মিনিট করেন, অসুবিধা আছে? ইমাম এক মিনিট মোনাজাত করছে, আপনি একা একা করতেই আছেন, আল্লাহর কাছে কথা বলতে আছেন, কোন সমস্যা আছে? অথবা ইমাম পাঁচ মিনিট মোনাজাত করতেছে, পাঁচ মিনিট, আপনার এত সময় নেই, আপনার তাড়া আছে, আপনি এক মিনিট করে চলে গেলেন, কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই, যেহেতু মোনাজাতের মধ্যে একতেদা নেই। ইমামের সাথে শুরু করতে হবে, ইমামের সাথে শেষ করতে হবে, তা নেই। কিন্তু আমাদের সাথে আল্লাহ আমিন কয়ে সবাই শুরু করেন, বেহককে লা ইলাহা ইল্লাহ সবাই শেষ করেন, এই যে ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব সবাইকে শুরু করতে বাধ্য করতেছে এবং সবাইকে শেষ করতে বাধ্য করতেছে, এটা গলত তরিকা, গলত তরিকা। চুপচাপ শুরু হবে, চুপচাপ শেষ হয়ে যাবে। যার মনে চায় শরীক হবে, যার মনে না চায় শরীক হবে। এটা ভিন্ন একটা আমল মুস্তাহাব। নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহর নিকটে কোনো কিছু চাওয়া যাবে কিনা? চাওয়া তো যাবে, কিন্তু সেই দোয়াটা কোরআন হাদিসের আরবি দোয়া হইতে হবে। নফল নামাজে সিজদায় দোয়া করা যায়, নফল নামাজে সুন্নত নামাজে সিজদায় দোয়া করা যায়, সেটা বাংলা দোয়া না, কোরআন হাদিসের যে দোয়া আছে এইগুলো করা যায়। জানাজার নামাজে আমাদের দেশে সালাম দুদিকে ফেরানো হয়, সৌদি আরবে একদিকে ফেরায়। কেন? তারা হলো হাম্বলি মাজাব। সৌদি আরব লোকেরা কোন মাজাব? তারা হাম্বলি মাজাব। আমি বলি আপনাকে, লোহিত সাগর চিনেন? হ্যাঁ। আরে জিদ্দা কোন সাগরের তীরে? জিদ্দায় যে হাজিরা প্লেন থেকে নামে, কোন সাগরের তীরে? লোহিত সাগর। এই লোহিত সাগরে পূর্ব দিকে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এই সব লোকেরা হলো, এখানে ম্যাক্সিমাম লোকেরা হলো মালিকি মাজাব। ওনার লোকেরা কি? মালিকি। আর আরব ভূখণ্ড যেটা জাজিরাতুল আরব, এখানে লোকেরা হলো হাম্বলি মাজাব। এশিয়া মহাদেশে যত দেশ আছে, এশিয়া মহাদেশে, এরা সব হানাফি মাজাব, কুলকে কুল হানাফি মাজাব, দু চারজন মাঝে। আর পূব দিকে যান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা হলো সাফি মাজাব। পুরা দুনিয়ার মুসলমান চার মাজাবে বিভক্ত, চার মাজাবের বাইরে কোন মাজাব নেই। নতুন একটা মাজাব যে শোনা যায় আলুল হাদিস, ওটা তো ইংরেজরা আবিষ্কার করছিল। এই ফেরকাটা কারা আবিষ্কার করছিল? ইংরেজরা তাদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি করছিল, একটা লোকরে দিয়ে। সেই লোকের নাম মৌলবী মোহাম্মদ হুসাইন বাটালবি। মৌলবী মোহাম্মদ হুসাইন বাটালবি, সে ইংরেজদের পক্ষে ফতোয়া দিত। কওমি আলেমরা ফতোয়া দিত যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াই দেওয়া ফরজ। আর ইংরেজরা যা দাঁড় করেছিল, ওর আগে নাম ছিল হলো মোহাম্মদী, আর এক নাম ছিল গায়রে মুকাল্লেদ। সেই ইংরেজদের থেকে নাম পাশ করাইলো আহলুল হাদিস। এই নামটা সে পাশ করাইছে কাদের থেকে? ইংরেজ গভর্নমেন্ট থেকে পাশ করাইছে। এই নামটা সুন্দর না হলে লোকজন আমার দলে আসতেছেন। এই লোকটা কি করতো? ইংরেজদের পক্ষে ফতোয়া দিত। সে ফতোয়া দিত ইংরেজরা ভারতবর্ষের জন্য আল্লাহর বিশেষ রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। সেই লোক এটা চালু করে গেছে, কোনো মাজাব মানার দরকার নেই, বুখারি শরীফ বগলে রাখাও যথেষ্ট। অথচ কেমন তাক বুখারি বগলে রেখে আপনি চলতে পারবেন না। ডাক্তারের বই বগলে রাখলে কি ডাক্তার লাগবে না? ডাক্তারের বই যতই বগলে রাখেন ডাক্তার লাগবে, বুখারি যতই বগলে রাখেন মুফতি লাগবে। বুখারি শরীফে বহু হাদিস এরকম আছে যা রহিত হয়ে গেছে, যার উপর এখন আমল করা জায়েজ নেই। বুখারি শরীফে বহু হাদিস এরকম আছে যার উপরে আমল করা জায়েজ নেই। এক জামানায় ছিল, পরে কি হয়েছে? রহিত হয়ে গেছে, কিন্তু এখনো বুখারি শরীফে আছে। তা আপনি যদি বুখারি দেখে দেখে আমল করেন, আপনাকে কে বলে দিবে এই হাদিসটা রহিত হয়ে গেছে? যেমন কেউ যদি বিবির কাছে যায় এবং তার বীর্যপাত না হয়, তো বুখারি শরীফে আছে গোসল করা লাগবে না, উজু করলে হবে। বলেন দেখি এখন কোন মাজাবে আছে? চার মাজাবে কোন মাজাবে এই কথা আছে? বিবির কাছে গেছে, সব কর্মকাণ্ড হয়েছে, শুধু কি হয় নাই, বীর্যপাত হয় নাই। তো ওই হাদিসে আছে গোসল করা লাগবে না, আমল করা যাবে? আমল করা যাবে না। বুখারি শরীফ আছে তোমার ইমাম যদি মাজুর হয় বসে বসে নামাজ পড়ায়, আর তুমি যদি সুস্থ হও তুমিও বসে বসে একতেদা করো। ফাইন সল্লা জালেসান ফাসল্লু জুলুসান, যাবে এখন এর একতেদা করা যাবে? ইমাম কোন কারণে বসে নামাজ পড়াইতে উনি মাজুর হয়ে গেছে, আপনার কোন ওজন নেই, তা আপনি বসে একটা দা করতে পারবেন? পারবেন? অত তো বুখারিতে আছে, ইমাম বসে পড়াইলে এক জামানায় ছিল, পরে রহিত হয়ে গেছে। বুখারি শরীফ আছে জিলহজের এগারো তারিখ রোজা রাখো, অথচ যে পাঁচ দিন রোজা রাখা হারাম, তার মধ্যে এগারো তারিখ আছে। জিলহজের পরে আরো তিন দিন আছে, খালি এগারো তারিখ না, এগারো বারো তেরো তারিখ রোজা রাখা হারাম, অথচ বুখারি শরীফ রোজা অধ্যায় আছে যে জিলহজের এগারো তারিখে তোমরা কি করো, রোজা রাখো। এরকম অনেক হাদিস আমি দেখাইতে পারবো, আমি বুখারি পড়াই, যে বুখারিতে আছে কিন্তু এখন আমল করা হারাম, এখন আমল করা হারাম, কেন? রহিত হয়ে গেছে। আপনি যদি একা বুখারি পড়েন, তা আপনাকে কে বলে দিবে এইগুলো রহিত হয়ে গেছে? আমি তো সবগুলো আমল করতে আরম্ভ করবো। এই জন্য আল্লাহ রসুল রহিত করছেন, আর কেউ করতে পারে না। তো একটা হাদিসকে রহিত করতে গেলে হাদিস আর সুন্নতের পার্থক্য কি? এতে বারবার শব্দ শোনা যায় হাদিস আর সুন্নত, শোনেন না? পার্থক্য কি হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হাদিসের কিতাবে যা আছে সব হাদিস, এই পার্থক্যটা জানিয়ে রাখা ভালো। হাদিসের কিতাবে যা আছে সব কি হাদিস, এর থেকে একটা পাঠ হলো সুন্নত। কোন পাঠ? যেটা নবীজি উম্মতকে লক্ষ্য করে বলছেন, এক নম্বর শর্ত কি? উম্মতকে লক্ষ্য করে বলছেন। এতে কোনগুলো বাদ যাবে? যেগুলো নবীজির সাথে সীমিত বা কোন বিশেষ সাহাবীর সাথে সীমিত, ওগুলো সুন্নত হবে না। হাদিসে আছে, বুখারিতে আছে, সহি হাদিস, সহি হাদিস, কিন্তু আমল করা জায়েজ নেই। নবীজি এগারোটা বিয়ে করছে, এটা বুখারিতে নেই, আমরা আমল করতে পারবো? নবীজি মোহর ছাড়া বিয়ে করছে, আমরা পারবো? নবীদের এক বিয়ে আরশে হয়েছে, আমরা পারবো? কেউ এক মেয়ে নেই কল চলো কোথায়, তুমি আমার বিবি, কেমনে আল্লাহ আরশে বিয়ে পড়াই দিছে। রসুলের এক বিয়ে তো আরশে হয়েছে, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো বহু হাদিস আছে যেটা আমল করা যায় নাই, উম্মতকে লক্ষ্য করে বলে নাই। তাহলে সুন্নত হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? উম্মতকে লক্ষ্য করে বলতে হবে। দুই নম্বর শর্ত হল ওইটা সর্বশেষ নির্দেশ হতে হবে। এক এক ব্যাপারে কয়েকটা নির্দেশ আসছে, ইসলাম একদিনে কমপ্লিট করা হয় নাই, তাহলে কঠিন হয়ে যেত। ইসলামকে একদিনে কমপ্লিট করা হয়নি, ধীরে 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 ধীরে। এক জামানা নামাজে সালাম করা যেত, এক জামানা নামাজে কথা বলা যেত, এখন যায় রহিত হয়ে গেছে। তো আমাদের দেখতে হবে দুটা জিনিস দেখতে হবে, উম্মতকে লক্ষ্য করে বলছেন কিনা, উম্মতকে করার জন্য বলছে কিনা, এক নম্বর। দুই নম্বর, ওটা সর্বশেষ কিনা। ওই যে বসে একটা করতে গেছে, ওটা শুরু জামানায়, কিন্তু শেষ জামানের নির্দেশ কি? হুজুরে মৃত্যুর সময় মৃত্যুর আগে বুধবার ঈশার সময় অসুস্থ হয়ে গেলেন নবীজি, বুধবার ঈশার সময় অসুস্থ হয়ে গেলেন, আর পরবর্তী সোমবার দুপুরে মারা গেলেন। কয়দিন? বৃহস্পতি শুক্র শনি রবি সোম, পাঁচ দিন। এই পাঁচ দিনের মধ্যে একদিন জোহরের সময় মসজিদে গেছিলেন, সেদিন তো তিনি বসে নামাজ পড়েছিলেন। কি পিছনে হাজার হাজার সাহাবি কি বসে একটা করছিল না দাঁড়ায় দাঁড়ায়? তাহলে কি বোঝা গেল? ওই আগের হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এই জন্য আপনাকে দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা মক্কাতে বারবার হাত তুলতাম, রুকুতে সিজদায় হাত তুলতাম, কিন্তু মদিনা আসা পরে নিষেধ হয়ে গেল। একই সাহাবী, একই সাহাবী, উনি মক্কার কথা বলতেন, আমরা হাত তুলতাম, আর তিনি বলতেন মদিনা আসার পরে শুধু একবার তুলতাম, শুরুতে হাত তুলতাম না, নামাজের শুরুতে একবার হাত তুলতাম, হাত তুলতাম না। হুজুরে নিষেধ করে দিলেন, কুমু লিল্লাহ কানিতিন, এই আয়াত নাযিল হওয়ার পরে হুজুরে নিষেধ করে দিলেন। বারবার তোলার হাদিস যিনি বয়ান করছেন উনি কিন্তু করে দিচ্ছে, অন্য কেউ না। এখন আমরা কোনটা নিব, মক্কাটা নিব না মদিনাটা নিব? বুঝে বলেন, মক্কাটা নিবেন না মদিনাটা নিবেন? এখনো অনেক বেকুব আছে, আমরা মদিনাটা নিব, এই মক্কাটা নিব। আর ডাক্তার পয়লাটা প্রেসক্রিপশন করছে, পরে রোগজন মোটামুটি ঠিক হয়ে গেছে, তখন আর একটা প্রেসক্রিপশন করছে কিছু ভিটামিন, তাহলে আমি কোনটা খাবেন? পরেরটা। যদি কোনো বেকুব বলে কেন আমি আগেরটা পয়সা দিয়ে করাই নাই, আমি আগেরটা খাবো, হবে? আগেরটা পয়সা দিয়ে করছে, 1000 টাকা ভিজিট লাগছে, কিন্তু আগেরটা খাওয়া যাবে? ঠিক শরীরে রুহানি চিকিৎসা এখানেও পর্যায় ক্রমে আসছে, আপনাকে শেষেরটা নিতে হবে, আগেরটা না। তো বারবার হাত তোলা মক্কার হাদিস, আর একবার হাত তোলা মদিনার হাদিস, আপনি শেষেরটা নেবেন। তাহলে কি পার্থক্য বুঝলেন? সুন্নত কাকে বলে? উম্মতকে করার জন্য বলেছে হুজুরে। 2 নম্বর সেটা কি? সর্বশেষ নির্দেশ। এই দুটো শর্ত পাওয়া গেলে সেই হাদিসটা কি হয়? সুন্নত হয়। আলগা কিছু না, ওই হাদিস থেকে আসে, এটা হাদিস থেকেই কি হয়? সুন্নত হয়। তো সার কথা কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত
হাদিস,
কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। 11 বিয়ে করছে সুন্নত না, মোহর ছাড়া বিয়ে করছে সুন্নত না, আরশে বিয়ে করছে সুন্নত না, বসে ইক্তেদা করতে কইছে সুন্নত না, বারবার হাত তুলতে কইছে, দেখুন বল সুন্নত। প্রত্যেকটা সুন্নত হাদিস, হাদিসের বাইরে কোন সুন্নত নেই, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। বহু হাদিস রয়ে গেছে, বহু হাদিস রয়ে গেছে তা সুন্নত না। এজন্য আপনারা সরাসরি হাদিসের কিতাব পড়বেন না, আপনারা পড়বেন সুন্নতের কিতাব অথবা ফেকার কিতাব। ফেকার সুন্নতের পার্থক্য কি? ফেকার সুন্নত মূলত এক জিনিস, কিন্তু সুন্নতের মধ্যে বর্ণনা সূত্র থাকে, রাবি রাবি যারা বয়ান করে ওদের নামের সিরিয়াল থাকে, কিন্তু ফেকার কিতাবে ওই বর্ণনা সূত্রটা থাকে না, মূল কথাটা থাকে। ফেকার সুন্নত এক, পার্থক্য কি? সুন্নতের কিতাবে বর্ণনা সূত্র আছে, এই সুন্নতের কিতাবে, আর ফেকার কিতাবে বর্ণনা সূত্র নেই, মানে মূল জিনিস এক। এই আপনারা পড়বেন কোন কিতাব? ফেকার কিতাব বেস্ট দেওয়ার অথবা সুন্নতের কিতাব। আমার লেখা সুন্নতের কিতাব আছে না, নবীজির সুন্নত, এটা পড়বেন। এখানে যেগুলো টিকে আছে ওইগুলো বলা হয়েছে, যেগুলো রহিত হয়ে গেছে বা কারোর সাথে সীমিত ওটা আনা হয়নি। বুঝছেন আপনারা কি পড়বেন? ফিকার কিতাব অথবা আপনারা ভুলেও বুখারি পড়তে যাবেন না, মুসলিম পড়বেন না, তিরমিজি পড়বেন না, আবু দাউদ পড়বেন না, বলো আপনাদের জন্য লেখা হয়নি। আপনারা কি ডাক্তারের বই পড়েন? না, ডাক্তাররা পড়বে। আপনার কি আইনের বই পড়েন? ওটা আইনজীবীরা পড়বে। তো হাদিসের কিতাব পড়বে মুফতিরা, ফতোয়ার দলিল তালাশ করার জন্য। হাদিসের কিতাব কারা পড়বে? মুফতিরা পড়বে, সেটা ফতোয়া দিচ্ছে ওটা দলিল খোঁজার জন্য। পাবলিক পড়বে না, এটা পাবলিক পড়লে সে গুমরা হয়ে যাবে। যে পাবলিক বুখারের অনুবাদ পড়বে সে নিশ্চিত গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তাকে কেউ হেদায়ত করতে পারবে না। যে পাবলিক বুখারের অনুবাদ পড়বে সে নিশ্চিত গুমরা হয়ে যাবে, তাকে কেউ হেদায়ত করতে পারবে না। সাবধান হয়ে যাবে, আমি হেদায়তের কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইসলামী বিধান অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে হজ করা যাবে কিনা, এটা আপনাকে দেখতে হবে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নেওয়া হলো, ওটা বাধ্যতামূলক ছিল না ঐচ্ছিক ছিল? যে প্রভিডেন্ট ফান্ড গুলো বাধ্যতামূলক ওইখান থেকে টাকা আপনি পাবেন, পুরাটাই হালাল, যদি তারা সুদ বলে, কিন্তু ওটা শরিয়াতে যে সুদ বলা হয়েছে তার আওতায় পড়ে না, পুরাটাই আপনার জন্য হালাল। আর যদি কোন প্রভিডেন্ট ফান্ড ঐচ্ছিক হয়, আপনি রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখেন, ওই প্রভিডেন্ট ফান্ড ওখানে বাড়াই দিবে, পুরাটাই সুদ, পুরাটাই ঐচ্ছিক টুক সুদ। আর যারা বাধ্যতামূলক ওটা আপনার জন্য হালাল, যদি তারা কিন্তু সুদ বলবে যে ব্যাংকে সুদ বাড়াইছে, এত হয়েছে তত হয়েছে, কিন্তু শরিয়াতে সুদের একটা সংজ্ঞা আছে, শরিয়াতে সুদের একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞা আসতে হবে। আপনি আমি সুদ বললি তো সুদ হবে না, আমি বলছিলাম জমি বন্ধক থেকে ফসল খেলে সুদ হয়, তা আমাদের সমাজে সুদ বলে নাকি? জমি বন্ধক রেখে ফসল খেলে সুদ খাওয়া হয়। আমাদের সমাজে কেউ সুদ বলে, কিন্তু শরিয়াতে তো সুদ, শরিয়াতে সুদের নির্দিষ্ট সংজ্ঞা আছে, ওই সংজ্ঞা প্রভিডেন্ট ফান্ডে সুদের উপরে বর্তায় না, কাজে ওটা জায়েজ। আর আছে একই তো জিপিএফ ফান্ডের টাকা একই হলো,
জিপিএফ ফান্ড একই।
মৃত্যু ব্যক্তি পুরুষ হলে সব মহিলা দেখতে পারবে কিনা? না, তার হায়াতে যারা দেখতে পারত ওই পুরুষকে তার মৃত্যুর পরে তারাই দেখতে পারবে। ওই পুরুষ ব্যক্তি হায়াতে যারা দেখতে পারত মৃত্যুর পরে তারাই দেখতে পারবে, যে কোনো মহিলা তাকে দেখতে পারবে না। হসপিটালে সন্তান প্রসব হলে আমরা আজান দিতে না পারলে আমাদের করণীয় কি? যখনই সুযোগ হয় তখনই দিবেন। হাসপাতাল যদি আপনাকে সুযোগ না দেয়, বাচ্চারা কোনো সময় তো আপনাকে বুঝাই দিবে, তখন দিবেন। কবর সালাম করা জায়েজ আছে কিনা? কবর সালাম করা যায় না, কিন্তু পুরুষদের জন্য কবর জিয়ারত করতে গেলে সালাম করতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম। কবর কে সালাম করা যায় না, কিন্তু কবর বাসীকে সালাম করার কথা আছে পুরুষদের জন্য। আটটা পুস্তক আছে, ওই আমি ডান কানে আজান বাম কানে ইকামতের কথা বলছি না, এটা পুরুষ ছেলে মেয়ে ছেলে সবার জন্য কিনা? সবার জন্য একই কথা, ডান কানে আজান বাম কানে ইকামত সবার জন্য একই কথা। এক একজন অনেকগুলো করতেছে, এটা মুশকিল হয়ে গেছে। একজন মুসলমানের জন্য প্রচলিত পীর মাশায়েখের কাছে বায়াত হওয়া শরীয়তের হুকুম কি? আত্মশুদ্ধি যেহেতু জরুরি, আর আত্মশুদ্ধি করাতে গেলে কারোর সাথে সম্পর্ক করতে হয়, সম্পর্ক ছাড়া আত্মশুদ্ধি করানো যায় না, এনে সম্পর্ক করাও জরুরি। একজন মুসলমান তার মৃত্যুর পরে সে জানাজা পায়নি, যেমন তাকে কোন জন্তু বাঘে বা কোন জন্তু তাকে খেয়ে ফেলেছে, সে কি জান্নাতি বা তার হুকুম কি? কোন লোক মরে গেছে, মরে যাওয়ার পরে তাকে কোন জানাজা দেওয়া যায় না, কোন জন্তু তো খেয়ে গেছে বা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। তো এখানে হাদিসে যেটা পাওয়া যায়, এরকম আকস্মিক ভাবে যদি কারো মৃত্যু হয়, আগুনে পুড়ে গেছে, পানিতে ডুবে গেছে, এদেরকে তো শহীদ বলা হয়েছে। এদেরকে কি বলা হয়েছে? শহীদ বলা হয়েছে। ডায়রিয়া হয়ে মরে গেছে, শহীদ বলা হয়েছে। তাদের তো আল্লাহ তালা সব গোনা খাতা ওটা ছিল মাফ করে দিবে। যেহেতু আমরা জানাজা পড়তে পারি নাই, লাশই নেই, তা কিসের জানাজা? কিন্তু তাকে তো অনেক বড় মর্তবা দেওয়া হয়েছে। মা বোনদের পর্দা সম্পর্কে বলেন, পর্দা তো ফরজ করা হয়েছে, মা বোনদের যে সৌন্দর্য এটা তার স্বামীর জন্য সীমাবদ্ধ। দামি বস্তু আমরা কোথায় রাখি? দামি বস্তু আলমারির মধ্যে সিন্ধুক আছে, সিন্ধুকের মধ্যে কুঠুরি আছে, সেখানে রাখি কি জন্য? ওটা অতি মূল্যবান, ওটা হীরা প্লাটিনাম, তাই না? ঠিক মা বোনরা মানুষ তৈরির কারখানা, তাদের পেটে আম্বিয়া কেরাম জন্ম নিছে, মানুষ তৈরির কারখানা, টাকা তৈরির কারখানা না, মানুষ তৈরির। মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, এদের পেটে হয়। আল্লাহ এদেরকেও মূল্যায়ন করার জন্য দামি সাব্যস্ত করছেন বলে এদেরকেও পর্দায় রাখতে হয়। এরা বাইরে ঘোরাফেরা করলে বিভিন্ন খারাপ লোকের দৃষ্টি তাদের উপর পড়ে, এতে তাদের সৌন্দর্য নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, সেজন বেপর্দা বের হবে। তা আল্লাহওয়ালারও তো তাকাবে না তার দিকে, আল্লাহওয়ালার তার দিকে তাকাবে? তাকাবে না। তাকাবে কারা? যত বখাটে আছে, হিরোইনসি আছে, ওইগুলো বারবার তাকাবে। হাদিস আছে, ফাইনাল আইনা হক কুন, বদনজর এর তাসির আছে। হাদিস আছে বদনজরের কি আছে তাফসীর আছে, এই লোকগুলো যে বদনজর দিবে এতে মহিলার ক্ষতি হবে না, ক্ষতি হবে কিনা? এজন্য বাইরে বেরোনো, পর্দা ছাড়া বাইরে বেরোনো তাদের জন্য হারাম। পর্দা করে বেরোনো, সৌন্দর্যকে ঢেকে বেরোনো তাদের জন্য, যদি বিশেষ জরুরিতে বের হইতে হয় তো পর্দা করে বের হবে, তার সৌন্দর্য তার স্বামীর জন্য সীমাবদ্ধ, অন্য কারোর জন্য না। সবার জন্য দেওয়া হয় না যে সবারই দেখাও, আপনারা আমাকে দেখে খুব আনন্দিত হন, এইভাবে এটা ওয়াকফ করা হয় নাই জনগণের জন্য, একজনের জন্য কাজ। তাবলিগি ভাইদের মধ্যে দুটি পক্ষের কোন পক্ষ সঠিক? আসলে দুই পক্ষ হয় নাই। হ্যাঁ, কিছু লোক মূল তবলিগ থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, এক লোকরে মানতে দেয়, এক লোকরে মানতে দেয় নিজামুদ্দিনের এক লোক, হ্যাঁ, যিনি পথভ্রষ্ট হয়ে গেছেন তাকে মানতে দেয়, ওলামাদের কথা তারা মানতে পারতেছে না, তারা মূল তবলিগ থেকে বের হয়ে গেছে। দলিল কি বের হয়ে গেছে? তারা এতদিন বলে আছে ইকরামুল মুসলিমিন, একটা আদনা মুসলমান, সর্বনিম্ন মুসলমান, তাকেও সম্মান দিতে হবে, এই কথা এতদিন গলা ফাটায় বলে আসছে। এখন যখন তবলিগতে বের হয়ে গেছে, এখন তারা ওলামায়ে কেরামকে শহীদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের ইকরামুল মুসলিমিন কোথায় গেল? এখন তারা কাতিলিনে ওলামা, কাতিলিনে আলেমিন, এতদিন ইকরামুল মুসলিমিন কি গলা ফাটাইছে, কারণ ওলামায়ে কেরামের মাথা ভাঙতেছে। ইতিপূর্বেও তবলিগের থেকে একটা গ্রুপ বের হয়ে গেছিল, ভোলার এক প্রফেসর, সেও কিন্তু তবলিগ থেকে বের হয়ে গেছিল, যে একটা দল বানাইছিল, ওই দলের নাম হলো কলেমার দল, ওরা আলাদা কাজ করতেছে, একটা ভণ্ড দল। এখন ইদানিং সাতপন্থী নামে আটটা দল বের হয়ে গেছে মূল তবলিগ থেকে, আলাদা দল বানাইছে, এই দলের নাম দিচ্ছে ইতাত পার্টি, তবলিগ নাম দেয়নি, কি নাম দিচ্ছে? ইতাত পার্টি, এটা গুমরা দল। এদেরকে বুঝাই শোনায় মূল তবলিগে ফেরায় আনতে চেষ্টা করতে হবে, ওলামাদের কথা মতো যাতে তবলিগ করে তাদেরকে বুঝাইতে হবে, যদি না বোঝে ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই টাইপের একটা লোক আমাদের এলাকায়, আমি যে এলাকায় থাকি, এই সাতপন্থী একটা লোক মরে গেছিল, মরে যাওয়ার পরে তার চেহারা কিবলার থেকে ঘুরে গেছিল, তার চেহারা একদম বাম দিক চলে গেছে, কবরে রাখা পর্যন্ত সোজা করতে চেষ্টা করছে, তো সোজা আর করতে পারেনি। তাকে অনেক বোঝানো হয়েছিল, সাত সাপ তো উল্টা পাল্টা কথা বলতেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছে, সাত সাপ তো নবীদের ভুল ধরতেছে, সাহাবীদের ভুল ধরতেছে, ওনাকে মানা যাবে না। একটা আলেমকে ততক্ষণ মানা হবে যতক্ষণ উনি হকের উপর থাকে, একটা আলেমকে অতক্ষণ পর্যন্ত মানা হবে যতক্ষণ উনি হকের উপরে থাকে। মাওলানা সাত সাপ হকের উপর নেই, ওনার এখন মানা যায় নেই, তাও ওই লোকটা মানে নাই, ওই লোকটা মানে নাই, না মানা কারণে আল্লাহ দেখাই দিল, মৃত্যুর পরে কোনো ভাবে তার চেহারাকে কেবলাদি করা গেল না। এই জন্য আপনারা ওই ভ্রান্ত দলে কেউ যাবেন না, কেউ যেয়ে থাকলে আল্লাহর হস্তে তৌবা করে ওলামাদের দিক চলে আসেন, আমার কি স্বার্থ ভাই? আপনার যদি বেঈমান হয়ে মরেন আর আপনার চেহারা কিবলার থেকে ফিরে যায়, আমার লাভ কি আর আমার ক্ষতি? আমি এখানে আসছি আপনাদের কল্যাণ কামনা করার জন্য, আপনার কিছু সহি কথা হেদায়তের কথা শোনার জন্য। সেই হেদায়তের কথার মধ্যে এটাও একটা হেদায়তের কথা যে এই অবস্থায় সাত সাপকে মানা জায়েজ নেই। এদেশের হকানি ওলামা যা বলতেছে সেটা মেনে আগে তিন মুরব্বীর ধারায় তবলিগ করেন, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ, ইউসুফ রহমাতুল্লাহ, ইনামুল হাসান রহমাতুল্লাহ, তারা যেভাবে বলে গেছে ওইভাবে তবলিগ করেন। সাত সাপ যেগুলো পরিবর্তন করছে এগুলো বাদ দেন। সাত সাপ কি পরিবর্তন করছে? উনি মুনতাকাব হাদিস বানাইছে, এটা মুনতাকাব হাদিস, এটা বাদ। উনি আড়াই ঘন্টার মেহনতের জায়গায় এস্তেকবাল ঢুকাইছে, এস্তেকবাল, এস্তেকবাল বাদ। এই ধরনের কিছু নতুন নতুন জিনিস উনি আবিষ্কার করছে। আগের তিন মুরব্বী মক্কা জেন্দিগির তবলিগ করছে, মক্কা জেন্দিগির তবলিগ, কেউ থাপ্পড় দিলে তারা থাপ্পড় দেওয়া যাবে না, বরং সবর করতে হবে। মক্কা জেন্দিগি তবলিক, ইনি মদিনা জেন্দিগি তবলিক করতেছে। মদিনা জেন্দিগিতে থাপ্পড় দিলে সবর করতে বলা হয় নাই। হ্যাঁ, যদি কেউ মোকাবেলা করতে আসে মোকাবেলা করতে বলা হয়েছে, জিহাদ ফরজ হয়ে গেছে। মদিনার জেন্দিগিতে জিহাদ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। তা আগের তিন মুরব্বী করছে মক্কা জেন্দিগি তবলিক, জিহাদ করেন নাই, সাহাব জিহাদ করতেছে। ওনার লোকদেরকে বলে দিতে তোরা আলমদেরকে মাথা ভাঙিয়ে জিহাদ করো। এবং তারা এখনো কোন আলমকে সুযোগ পাইলে আঘাত করতে দেরি করতেছে না। ইমান খতম হয়ে গেছে তো, ইমান খতম হয়ে যাওয়ার কারণে নায়েবে রসুলের গায়ে আঘাত করতে তাদের কোনো বাড়তেছে না, কোন দ্বিধাদ্বন্দ্ব হইতেছে না, কোন ডর ভয় তাদের মধ্যে নেই, ইমান নষ্ট হয়ে গেছে। এই তারা তৌবা করে ফিরে না আসলে তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার, আল্লাহ রক্ষা করুন। মুসাফির অবস্থায় চার রাকাত নামাজ দুই রাকাত পড়া করা হয়েছে, মাগরিব এবং ফজরের সুন্নত এবং বেতারের নামাজ পড়তে হবে কিনা? মাগরিবের সুন্নত যদি টাইম পান তাহলে পড়তে হবে, যদি তাড়াহুড়া থাকে তাহলে সুন্নত পড়া লাগবে না। আর বেতের সর্বাবস্থায় পড়তে হবে। সফরে সুন্নত নামাজের হুকুম হল, সুযোগ পাওয়া গেলে পড়তে হবে, সুযোগ না পাওয়া গেলে মাফ। কিন্তু সফরে বেতারের নামাজ সর্বাবস্থায় পড়তে হবে। পেনশনের টাকা ব্যাংকে এফডি আর সঞ্চয়পত্র করায় করা জায়েজ কিনা? পেনশনের টাকা দিয়ে ব্যাংকে এফডি আর করছে, ওখান থেকে মাসে মাসে লাভ পায়, ওটা খায় আর তার তো সে সুদ খাইতে খাইতে মরে গেল, সুদ খাইতে খাইতে কবরে গেল, তার ভবিষ্যৎ অন্ধকার। পেনশনের টাকাকে সুদে লাগাবেন না, তা কোন হালাল কাজে লাগান, কোথাও ব্যবসা বাণিজ্য করেন বা কোন একটা ফ্ল্যাট কেনেন, যে ফ্ল্যাটতে কি পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়, এরকম কোন বৈধ কাজে লাগান, সুদে লাগাবেন না। হেফজখানা বা এতিমখানা ছাত্রদের দ্বারা কোরআন খতম করানোর পর তাদেরকে দুই এক বেলা খাবার খাওয়ানোর জন্য টাকা দেওয়া যাবে কিনা? যদি তারা ওই এলাকার হয় তাহলে খাবারের টাকা দেওয়া জায়েজ নেই, তাদের তো খাবারের ব্যবস্থা আছে। আর তাদের কোনো কারণে দূরের থেকে এসে থাকে তাহলে খাবারের টাকা দেওয়া বা খাবারের খাবার দেওয়া জায়েজ, কিন্তু তেলাওয়াতের বিনিময় দিবেন না। তাহলে কোরআন খতম করে দিল, এটা কোনো পারিশ্রমিক দিবেন না, দূরত্বে আসছে, এটা খাবার ব্যবস্থা নেই, খাবার ব্যবস্থা করা যাবে। এটাই শেষ প্রশ্ন। সরকারি ব্যবস্থাপনায় ব্যাংকে এফডিআর বা সঞ্চয়পত্র করায় জায়েজ কিনা? সরকারি ব্যবস্থাপনা হোক আর যে ব্যবস্থাপনা হোক, এটা তো সুদ দিবে আপনাকে, তো সুদ আপনি খাবেন কেন? যে সুদ খায় কোরআন শরীফ আছে, সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নেই, আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। কাজে এই কষ্ট করে অন্য লাইন বের করেন। খানজাহান আলী, শাহ জালাল, আব্দুল কাদের জিলানি, এনাদের মাজার জিয়ারত করা যাবে কিনা? মাজার জিয়ারত করা তো যাবে, যে জামানায় ওরস হয় না, ওনাদের মাজারে যে জামানায় ওরস হয় না সেই জামানায় যাওয়া যাবে। কিভাবে যাওয়া যাবে? আপনি যায় তিনবার কুলল্লা পড়ে সব বক্সে দিয়ে চলে আসবেন, কিন্তু ওরসের জামানায় যাবেন না, বা ওরসের জামানায় গেলেন না, অন্য সময় গেলেন, যায় সেজদা করলেন, কিছু প্রার্থনা করলেন, শেরেক। অন্য সময় গেলেন, যে কি করলেন, সেজদা করলেন, সন্তান চাইলেন, প্রমোশন চাইলেন, ব্যবসা উন্নতি চাইলেন, এই চাওয়াটা প্রার্থনা, দোয়া, তা শেরেক, এটা করবেন না। তাহলে মাজারে যাওয়া যাবে ওই সব পৌঁছানোর জন্য, কিছু আনার জন্য যাওয়া যাবে না। মহিলাদের তো কবরে যাওয়াটা লানত করা হয়েছে, যে সমস্ত মহিলারা মাজারে যায় নবীজি তাদেরকে লানত দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন। দোয়া, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين يا رحمن الرحيمين মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও এ আল্লাহ, আমাদের সকলের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ বিশেষ করে যারা কবরে চলে গেছেন মুরুব্বিয়ানে কেরাম, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের কোন গোনা কাজা থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দাও, আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে সুন্নতি জিন্দেগি দান করো, সুস্থ জিন্দেগি দান করো, হায়াতে তৈয়বা দান করো, আল্লাহদের ছয়টা বিষয় বলা হলো, এই ছয় বিষয়ে আল্লাহ এলেম অর্জন করার, আমল করার, অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো, এ আল্লাহ এই মজলিসকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও, আল্লাহ এই মজলিসকে মাগফিরাতের জরিয়া বানায় দাও, এই মজলিসকে সদকায়ে জারিয়া বানায় দাও, এ আল্লাহ আমাদের সকলের নেক মকসুদগুলোকে পূরণ করে দাও এবং আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও এবং আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত আছে, সব পেরেশানিকে দূর করে দাও, এ আল্লাহ বাংলাদেশকে খায়ের বরকতের দেশ বানায় দাও, শান্তি শৃঙ্খলার দেশ বানায় দাও, কোরআন সুন্নার দেশ বানায় দাও, আল্লাহ ইমানদারদের দেশ বানায় দাও, মসজিদ মাসার দেশ বানায় দাও, আল্লাহ যারাই ক্ষমতা আসে না কেন তাদেরকে কোরআন সুন্নার পক্ষে থাকার তৌফিক দান করো এবং তাদেরকে ইহুদি খ্রিস্টান কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো, আল্লাহ তারা যেন কওমি মাদ্রাসার সিলেবাসের উপরে কোন হাত না দেয়, সিলেবাসকে পরিবর্তন না করে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করো, ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদের সকলের জন্য বরাদ্দ করে দাও, যত রকম প্রেশানি থেকে মুক্তি চেয়েছেন আমাদের সকলকে মুক্তি দিয়ে দাও, ইয়া রাব্বাল আলামিন, আমাদের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ আমরা তো জানি না, আমরা চাইতেও জানি না, আল্লাহ তুমি দয়া করে চাওয়া ছাড়া যত জিনিস জরুরি কল্যাণকর আল্লাহ আমাদেরকে দান কর, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করো, আমাদের বিবি বাচ্চাদেরকেও দিনের উপরে সুন্নতের উপরে কায়েম থাকার তৌফিক দান করো এবং শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, এ আল্লাহ তোমার দরবারে আমাদের যার যখন যাওয়ার ডাক আসে সময় হয় আল্লাহ আমাদেরকে ইমানের সাথে কালেমার সাথে তোমার দরবারে সাক্ষাৎ করার তৌফিক দান করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কেউ নামাজ না পড়ে যাবেন না, যদি নামাজ না পড়ে চলে যান তাহলে এই আলোচনার কোন মূল্য থাকবে না, আলোচনা করে নামাজ পড়ে যাবে তাহলে তার আগে উজু করার সুযোগ দিতে হবে।